الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ইসলামী জীবন নিয়ে। আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই যে দরুদ শরীফ পাঠ করেছি, সে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, তিনি বিভিন্ন রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত বিভিন্ন হাদিস শরীফ লিখে থাকেন। সেরকম একটা হাদিস শরীফ তিনি জিআইএ দরুদুস সালাম নামক রিসালার মধ্যে লিখেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহ মাফের মাধ্যম রয়েছে। আমরা দরুদ শরীফ পাঠ করব এবং এর দ্বারা আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য দান করুক। আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আরো একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা একটি অনুষ্ঠানের মধ্যে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেই বিষয় সম্পর্কিত অনেক কিছু জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি বিভিন্ন মোবালিকের দাওয়াত ইসলামীকে। শেষ হওয়া তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মোবালিকের দাওয়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছি। মাশাআল্লাহ, আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ। তো দর্শকতা, আজকে আমরা আমাদের মোবালিকের দাওয়াত ইসলামী থেকে যে বিষয় সম্পর্কে যত আমরা মাদানীফুল শ্রবণ করব সে বিষয়টা হচ্ছে রোগীর সেবা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার এটা একটা দয়া যে মানুষ থেকে বিভিন্নভাবে সে বিভিন্ন রোগে গ্রেপ্তার হয়ে থাকে। স্বাভাবিকত এটা হয়তো বা সে কোনো না কোনো রোগের মধ্যে সাধারণভাবে বা বিভিন্ন মারাত্মক রোগের মধ্যেও হয়তো বা সে গ্রেপ্তার হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ বলা হয়েছে যে রোগ এটা মুমিনের জন্য নিয়ামত স্বরূপ বলা হয়েছে। এবং এই রোগীদেরকে সেবা করার যে একজন মুসলমান ভাই সে রোগের মধ্যে গ্রেফতার এবং অপর মুসলমান ভাই সে তার ওই ভাইকে যে রোগগ্রস্তের মধ্যে রয়েছে, যে বিমারগ্রস্ত, তাকে সেবা করার কি ফজিলত রয়েছে এবং সেবা না করলে কি ক্ষতি রয়েছে, এ সম্পর্কে আর অনেক কিছু ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে শ্রবণ করব। তো আপনারা যারা দর্শক শ্রোতা আমাদের স্ক্রিনের সামনে রয়েছেন, আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শরিক হতে পারেন কল এবং SMS এর মাধ্যমে। আসুন আর দেরি না করে আজকে আমরা অনুষ্ঠানের যে বিষয় নিয়েছি রোগ সেবা, তো এই সম্পর্কে আসলে আমাদের প্রথমত আমাদের ইকরাম বাপু থেকে মদানে একটু শ্রবণ করবো। জি হুজুর।
রোগীর সেবা করা, রোগীর সেবা করা আমাদের প্রিয় নবী রাসূল আরবিনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারক।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার প্রিয় নবী সুন্নাত মুবারক হচ্ছে রোগীর সেবা করা, কারণ আমরা একটা ছোট আমল হোক যেটা আমল করি ওইটার মাধ্যমে কাল কেমন মানে আল্লাহ তালার দয়া পাবো ইনশাআল্লাহ।
মানে ইসলামী জীবনের মধ্যে একজন মুসলমানের,
জি মুসলমানের একটা অন্যতম একটা দিক হচ্ছে যে সেবা করা।
সুবহানাল্লাহ।
মানুষ সেবা যেটাকে বলা,
মানে ইসলাম বলতে যেতে না একটা ইসলাম যখন কোন একটা কথা আমাদের ইসলাম ধর্ম কথাটা চলে আসে তখন তার মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ উঠে আসে
অবশ্যই
যে মানুষের সেবা করা,
হিউম্যান রাইট যেটাকে বলা হয়।
সুবহানাল্লাহ।
সকলে যেহেতু জানেই মানুষের দর্শক অনেক শুনেছেন যে ইসলাম নট অনলি রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সবকিছু রয়েছে। মানব সেবা বলেন মানুষের আচার আচরণ চলাফেরা লেনদেন উঠা বসা সবকিছুর শিক্ষা ইসলাম
দিয়েছে
মধ্যে রয়েছে। সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করলেই মানব আমাদের যারা মানব সমাজ যারা রয়েছে মানবের কাছে সবচেয়ে বড় সেবা হচ্ছে মানুষ সেবা, মানুষের সেবা করা, আল্লাহ তাআলা অনেক করতে লাভের একটা মাধ্যম হচ্ছে মানুষ সেবা করা।
আরো সৌভাগ্যের বিষয় যে কোন রোগীকে সেবা করার মতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমাদের ইকরাম হুজুর থেকে আমরা সংক্ষিপ্ত আকারে যে আজকে আমরা যে বিষয় নিয়েছি ইসলামী জীবনের মধ্যে এই বিষয়টার যে এই রোগীর সেবা এটা কতটুকু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বললেন। আসলে আমরা আমাদের আমাদের মাশাআল্লাহ শাহরুখ ভাই রয়েছেন, শাহরুখ ভাই আপনি এই বিষয়ে কি বলবেন যে ইসলামী জীবনের আলোকে আজকে যে বিষয় নিয়েছি আমরা এটা কতটুকু গুরুত্বপূর্ণ?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কিতাবের মধ্যে এসেছে যে সৃষ্টির ব্যাপারে আমার আল্লাহ পাক ইরশাদ করেন যে ব্যক্তি আমার আল্লাহ পাকের সৃষ্টির উপর দয়া করবে স্বয়ং আমার আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দয়া করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর বলেছেন।
এবং কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে এভাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করবে যে যখন আমি অসুস্থ হয়েছিলাম
আচ্ছা
তখন তুমি আমাকে সেবা করতে যাওনি কেন?
আল্লাহ
ওই বান্দা বলবে যে আপনি তো মহান রব, তাহলে আমি কিভাবে আপনাকে দেখতে যেতে পারি?
আচ্ছা
তখন আমার আল্লাহ পাক ইরশাদ করবেন যে আমার ওই অমুক বান্দা অসুস্থ হয়েছিল
আচ্ছা
তুমি তো তাকে দেখতে যাওনি, যদি তুমি তাকে সেখানে দেখতে যেতে তাহলে আমাকে সেখানে পেতে।
সুবহানাল্লাহ।
তার মানে এটা দ্বারা বোঝা যায় যে সৃষ্টির সেবা করে আমার আল্লাহ পাক পাওয়া যায়।
সুবহানাল্লাহ।
এবং এটা পিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে এসেছে যে এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের উপর ছয়টি হক রয়েছে। এই ছয়টি হকের মধ্যে একটি হক হলো কোন মুসলমান যখন সালাম দেয় অপর মুসলমান ভাই তার সালামের জবাব দেওয়া, জি।
আরেকটা
হক, এটা একটা হক অপর মুসলমান ভাইয়ের উপর। আরেকটি হক রয়েছে যে হাঁচি যদি হাঁচি দিনে আমরা হাঁচির উত্তর দেওয়া, এটাও একটা হক,
জি।
এরপর আপনার জানাজায় অংশগ্রহণ করা, কোন মুসলমান ইন্তেকাল করলে, জি জি, তার জানাজায় অংশগ্রহণ করা, এটা এক মুসলমান ভাইয়ের উপর অপর মুসলমান ভাইয়ের হক রয়েছে। এরপর যদি কোনো মুসলমান ভাই খুশি হয়ে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতটা কবুল করা, এটা একটা হক রয়েছে।
হালাল খাবার হালাল কোন দাওয়াতের ব্যবস্থা বললেন, মাকেও আপনাকে তাদের করে কোনো অলিমার দাওয়াত দিল বা আদার্স কোন
ইসলামী অনুষ্ঠানে
দাওয়াত দিল
তাহলে সেই দাওয়াতটা কবুল করা অবশ্যই এটা, এবং এটা কবুল করার সুন্নত মোবারক রয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আরেকটা হক হচ্ছে যে যখন যা নিজের এক আমি নিজের জন্য যা পছন্দ করি তা অপন মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করা, এটা একটা হক। এবং আরেকটি যে হকটা রয়েছে সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তি অর্থাৎ রোগীর সেবা করা।
সুবহানাল্লাহ সুবহান।
হাদিসে মুবারকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রোগীর সেবা করা অর্থাৎ সৃষ্টির সেবা করা, যেহেতু সৃষ্টির মধ্যে এই রোগী পড়ছে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, এটার মাধ্যমে আমার আল্লাহ পাকও বলছে যে স্বয়ং আল্লাহ পাককেই পাওয়া যাবে।
আসলে খুব সুন্দর বিষয় বলেছেন আপনি দর্শকশ্রোতা। আসলে এটা বলতে গেলে আজকে আমাদের অনুষ্ঠানে যে বিষয় আমরা নিয়েছি রোগীর সেবা, সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের শাহরুখ ভাই বললেন যে আমার আল্লাহ তাআলা যে বলেন শাহরুখ আপনি বললেন না যে আল্লাহ তাআলা বলবেন তুমি আমাকে কেন সেবা করেন, সে বলবো আপনাকে কিভাবে আমি সেবা করো, আমরা তো আমরা দেখি নাই বা জানি না বা আপনি কিরকম আমরা দুনিয়াতে থাকা অবস্থায় বুঝতে উপলব্ধি করতে পারি নাই, আল্লাহ তাআলা বলবেন কি আমার বান্দা
অসুস্থ হয়েছিল তুমি তাকে তো সেবা করতে যাওনি, যদি সেখানে যেতে তাহলে আমাকে ওখানে।
সুবহানাল্লাহ। কত সুন্দর বলেছেন যে আমার শাহরুখ ভাই যে আমরা আল্লাহ তাআলা যে কোনো বান্দাকে যদি আমরা সেবা করতে থাকি তাহলে ওই বান্দাকে সেবা করার মাধ্যমে ওই বান্দা যদি সে বিমারগ্রস্ত হয় অসুস্থ হয় তাহলে তাকে তার কাছে যাওয়া, তাকে সেবা করা, তার কাছে গিয়ে তার সাথে মোলাকাত করা, এটা তার মন খুশি করা, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে খুশি করার মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা আরও আমাদের নিফুল আমরা আমাদের ইকরাম ভাই থেকে শ্রবণ করবো যে হুজুর আজকে আমরা যে বিষয় নিয়েছি রোগীর সেবা করার এর কি আরো ফজিলত আপনি বলবেন আজকে আমাদেরকে?
শাহরুখ ভাই যেটা বলেছে যে এক মুসলমানের পর এক মুসলমানের ছয়টা হক,
আচ্ছা
আরেকটা হক এটা রয়েছে যে মুসলমান যখন তাকে ডাকবে সাড়া দেবে, তার ডাকে সাড়া দেওয়া। তো মানুষ কখন ডাকে? যখন অভাবগ্রস্ত হয়, যখন বিপদে পড়ে তখনই তো ডাকে,
স্বাভাবিক,
অবশ্যই স্বাভাবিক। তাহলে এবং হাদিস মুবারক মধ্যে এটা রয়েছে তিন বিষয়ের মধ্যে বর্ণিত রয়েছে পিয়নবী রাসূলুল্লাহ নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইয়াউদুহু ইদা মারিদা, মানে মুসলমান যখন অসুস্থ হয়ে যাবে
আচ্ছা
তখন তার সেবা করো।
সুবহানাল্লাহ।
তাহলে মুসলমানের পর মুসলমানের যে ছয়টা হক সেবা করা, এটা যদি ইম্পর্টেন্ট যদি না হতো তাহলে প্রিয় নবী ইরশাদ করতেন।
আল্লাহ অবশ্যই।
এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজেও সেবা করেছেন।
সুবহানাল্লাহ।
যে ঘুরি অনেক দূর পথ
আল্লাহ
দেখা নাই, যার কারণে হলো সেইদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই বুড়ি কোথায়। তখন খবর নিলেন তিনি অনেক দূরে, উনি অসুস্থ, ওনার আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না,
ছিল না।
তখন প্রিয় নবী হেঁটে হেঁটে অনেক দূর সেখানে গিয়ে সেই বুড়ির সেবা করলেন।
সুবহানাল্লাহ।
আমাদের জন্য মেসেজ
না, আমাদের নবীর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষা এটা।
এরপর হচ্ছে যে প্রিয় নবী তো সেবা করেছেন, সাহাবায়ে কিরাম কি করেছেন?
অবশ্যই।
এক ব্যক্তি খুব গরিব মানুষ,
আচ্ছা,
ওনার ঘরবালি ওনার ওয়াইফ খুব অসুস্থ ছিলেন, চিকিৎসা করার জন্য তার যে পাতেও দরকার সেটা তার ছিল না,
যার কারণে চিকিৎসা করার জন্য যা কিছু দরকার
তার ছিল না। সে চিন্তা করলো তখন সেই জামানার মধ্যে, সেই যুগের মধ্যে খলিফা ছিলেন আমিন মুমিনীন, ছিলেন হযরত সাইয়েদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা
আনহু। সুবহানাল্লাহ। সুবহান।
তো তিনি বললেন আমি ফারুক আযমের কাছে যাই,
আচ্ছা,
আমাকে সহ নিয়ে যাই, ওনার কাছে গেলে তোমার কন্ডিশন যদি উনি যদি বুঝেন বিবেচনা করেন তাহলে অবশ্যই কিছু তোমাকে আমাদেরকে
দিবেন, তার রোগকে তার অসুস্থ দিকে সেবা করার জন্য কোনো মাধ্যম আর কি।
এখন ওনারা আস্তে আস্তে রাত হয়ে গেল,
আচ্ছা,
এখন ওনারা ফারুক আযমের অত্যুক যেতে পারে নাই,
ওনার গড় পর্যন্ত বা ওনার কাছে পর্যন্ত যেতে পারে
নাই, যখন পাশে জঙ্গল ছিল এখানে আমরা এখানে তাবু স্থাপন করি কাল সকালে তারপর যাবো। মানুষের ধারে ধারে গিয়ে কার কি অভাব রয়েছে নিজে সেটা অবলোকন করে অবজার্ভ করে তারপর সেটা সলভ করেছেন। তখন ফারুক আযম রাদি আল্লাহ তাআলা যখন দেখলেন যে বনের মধ্যে আগুন জ্বলছে,
আচ্ছা,
কিন্তু তখন সিপাহীকে পাঠালেন যে গিয়ে জিজ্ঞেস করেছেন নিশ্চয় কোনো মুসাফির এখানে এসেছে,
মানে এখানে কেন আগুন জ্বলছে বা
এখানে লাকড়ি দিয়ে। তখন গিয়ে বললেন যে আপনারা কে করতে এসেছেন? তখন ওই পুরুষ বেদিন আরব উনি বললেন
জি
যে আপনি কে? আমি আপনাকে কেন বলবো?
আচ্ছা,
আমি যার কাছে এসেছি তাকে
বলবো, যদি বলার থাকে
বলার থাকে।
আচ্ছা,
আপনাকে কেন বলবো আমি শুধু শুধু, আপনি আমার কে হন? উনি চলে আসতে বলতে আমির মুমিনীন উনি আমাকে কিছু বলে নাই, এর আনসার দিয়েছে।
আচ্ছা,
আমির মুমিনীন স্বয়ং নিজে গিয়েছেন এখানে।
সুবহানাল্লাহ।
জিজ্ঞেস করেন হে মুসাফির ভাই, আপনি মনে হয় কোনো কাজে এসেছেন, কোত্থেকে এসেছেন, কি জন্য এসেছেন, মনে হয় আপনি বিপদে পড়েছেন, না হলে এই জঙ্গলের মধ্যে
মানে এত রাতে বা এই সময় আসার
কেউ থাকে না, আর তাবু থেকে যে মোহের আওয়াজ শোনা যাচ্ছে,
আচ্ছা,
অনেক কষ্টে আছে মনে হয় উনি অসুস্থ,
কষ্টের
সামান্য সামান্য যাওয়া আসা। তখন উনি বললেন যে ভাই আসলে আমি অনেক দূর থেকে এসেছি আমিরের মুমিনীনের কাছে, আমি এসেছি ওনার কাছে, আমার ঘরবাড়ি অসুস্থ, যে আমার ঘরের মধ্যে নতুন মেহমান আসার সম্ভাবনা, এখন এই অবস্থায় আমি এখন এসেছি, এখন রাত হয়ে গিয়েছে, তো বলতো তুমি যাও না কেন? বলেন যে এত রাত হয়ে গেছে, আমি যদি যাই উনি তো কষ্ট পাই, কষ্ট দিতে চাচ্ছি না, আমি এখানে অবস্থান করেছি, কাল সকালে যাবো।
আচ্ছা,
ফারুক আযম রাদি আল্লাহ তাআলা বলে তুমি এখানে অপেক্ষা করো আমি আসছি। উনি গিয়েই ওনার ঘরওয়ালিকে গিয়ে বললো যে আসো, তুমি কি আজকে কোন নেকির কাজ করতে চাও, সওয়াব যদি সওয়াব অর্জন করতে চাও?
সুবহানাল্লাহ।
তোমার একটা সারপ্রাইজ রয়েছে।
আল্লাহ
ঘরওয়ালি বিবি জান বললো যে হ্যাঁ অবশ্যই যাবো, নেকির কাজ অবশ্যই যাবো, নেকি লাভ করতে চাও অবশ্যই চাই। তাহলে কিছু পাথে নাও, কিছু খাবার নাও, কিছু ঘি নাও, মাখন নাও,
এরকম
একটু আমার একজন বন্ধুর ঘরওয়ালি খুব অসুস্থ, তার ঘরে নতুন মেহমান আগমন।
আর বলেছেন কি একজন বন্ধু
বন্ধু
আল্লাহ,
তখন ওই তাড়াতাড়ি সবকে গুছিয়ে নিয়ে চলে গেল, গিয়ে ওনার ঘরে এখানে পাঠিয়ে দিলেন, উনি কথা বলতে শিখে গেলেন বাইরে ওনার সাথে, তারপর খাবার ওরা রান্না করছে। তখন ওই আরব বেনিয়ামিন যিনি ছিলেন উনি বলতে লাগলো যে আমার পানি পাশে পেয়েছে, আমাকে পানি পান করান।
আচ্ছা,
পানি আনতে লাগলো, মানে তার সেবা করতে লাগলো, যিনি আমিরুল মুমিনীন, যিনি অর্ধজাহানের শাসক, যে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার নবী ইরশাদ করেছেন যে ফারুক আযম যখন পাখা দিয়ে যখন চলতো তখন শয়তান সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তায়
পালিয়ে।
ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী এরকম ইরশাদ করেছেন যে জিব্রাইল আমিন যদি সাড়ে 900 বছর যদি ফারুক আযম যদি শান মান যদি বর্ণনা করে, তারপর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার শান বর্ণনা করে শেষ হবে,
শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।
ফারুক আযম এমন, কারণ আহাদিস আযম বলে যাদেরকে আমার নবী ঘোষণা দিয়েছেন, শান তো এমনই হবে। তখন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার এভাবে সেবা করে যাচ্ছেন,
আচ্ছা,
ওদিকে স্ত্রী সেবা করছেন আর ইনি এদিকে ওই ব্যক্তিটা আরো পুরুষকে সেবা করে যাচ্ছেন, তাতে পানি দিচ্ছেন, পান করার জন্য তার কি লাগবে না লাগবে সবকিছু উনি সেবা করে যাচ্ছেন। তখন যেমন একজন গোলাম মনিব হিসেবে সেবা করে যাচ্ছেন সেবা। এখন ওই আরো বেদিন বললো যে আপনি কি মাখন তৈরি করতে পারেন, আপনার ঘরওয়ালে কি মাখন তৈরি করতে পারে? তখন উনি বললেন যে আসলে আমার তো অটক স্মরণ নেই, আমি জিজ্ঞেস করে বলবো করতে পারে কি পারে না, তবে চেষ্টা করে দেখি। উনি খাবার রেডি করতেছেন, এমন সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরওয়ালে এখান থেকে আওয়াজ দিলেন যে আমিরুল মুমিনিন আপনার বন্ধুর ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যখন বললো আমিরুল মুমিনিন,
আচ্ছা
কোন আরব বেদিন হঠাৎ কাঁপতে শুরু করলো,
আগে জানতো না,
আগে জানতো না যে
তাদেরকে যে কেমত করেছে
সেটা জানতো না যে উনি কে।
আচ্ছা
যখন বললো আমিরুল মুমিনিন তখন ওই ব্যক্তির কম্পন শুরু
হলো, মানে কার মাধ্যমে এতগুলা কাজ করা হলো এতগুলা কি?
তখন বুঝতে লাগলাম যে আমিরুল মুমিনিন আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, যিনি এই রাজ্য পরিচালনা করেন, তিনি আমার সেবা করছেন,
মানে এই রাজ্যের বাদশা আমার আমার সেবা করছেন, সাধারণ একজন বেদুইন,
বেদুইন একজন সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। তখনই বলতে আসলে আমার ভুল হয়েছে, আমি আপনাকে চিনি নাই। ভাই তুমি আফসোস কেন করছো? তাদেরকে স্বাগতম জানানো হয়, তাদেরকে মহাব্বত করা হয়, তাদের তারা যে উদ্দেশ্যে এখানে আগমন করে তাদের উদ্দেশ্য তাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করা হয়। এটা আমার নবীর দরবার, এখান থেকে তুমি খালি হাতে কেমনে যাবে? কারণ কালকে আমাদের মধ্যে যদি জমকে দিয়ে জিজ্ঞেস করা হয় আমি কি জবাব দিব? দেখুন ভয় কেমন আর কিভাবে সেবা করেছেন, আমার নবীর সুন্দর মোবারকা কিভাবে জীবিত রেখেছেন, সেখানে সে যুগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা থাকবে যেটা করুক না কেন।
আল্লাহ আসলে আপনি কেন বাপু খুব সুন্দর একটা ঘটনা আমাদেরকে শ্রবণ করিয়েছেন। দর্শকশ্রোতা বলতে গেলে এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আমিরুল মুমিনিন হওয়ার পরেও সাধারণ একজন বেদুইন, বেদুইন হচ্ছে যারা গ্রাম্য লোক, যাদের হয়তো এমনি গ্রামের সাধারণ লোক, তারা যখন এমনি সাধারণ দেখবেন আমাদের গ্রামের লোক যদি শহরের মধ্যে আসে শহরের লোক সাধারণত
তাকে
এটা মিলে না বা সাধারণত এটা একটা দেখে না। ওমর ফারুক আজম আল্লাহ তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরেও সাধারণ একজন বেদুইনকে কিরকম ভাবে মেহমানদারে বা কিরকম ভাবে তাদেরকে অসুস্থ রোগীকে হেফাজত করেছেন বা তাদেরকে সেবা করেছেন কত সুন্দরভাবে আমাদের হুজুর বললেন। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরো বিশ্লেষণ আমরা আলোচনা করব, কেননা বলতে গেলে রোগীর সেবা এটার ফজিলত সম্পর্কিত হয়তো আমরা অনেকে জানি, কিন্তু আমরা সাধারণত এমন কয়জন রয়েছি যে কোনো গরিব ব্যক্তি যখন কোনো রোগের মধ্যে গ্রেপ্তার হয়, কোনো যখন সে যখন অসুস্থ হয়ে যায়, তখন আমরা এমন কয়জন রয়েছে যে আমরা সেই গরিব ব্যক্তি যখন অসুস্থ তাকে আমরা দেখতে যাই বা তাকে আমরা সেবা করি। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরো আমাদের শাহরুখ ভাই থেকে মাদানীপুর শ্রবণ করবো ইনশাআল্লাহ। আসুন কিছু কল এসে শরীর করবো ইনশাআল্লাহ। জি আমাদের কল শুনিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের প্রতিষ্ঠানের মধ্যে গরিব হোক সবাই আসে, আপনার সেবার উদ্দেশ্যে আমাদের বাকি টাকা দিয়ে দিই, ওষুধের যতটুকু আসে ততটুকু দিতে পারে দিয়ে দিচ্ছে। এখন দেখা যায় আমরা দেওয়ার পর মনে করেন 100% দিচ্ছি, 100% মধ্যে 50% টাকা আসে আর 50% টাকা আসে না, আমরা তো সবার উদ্দেশ্যে দিচ্ছি, তো ওইটার ব্যাপারে কিছু না জানি পূর্ণ দিয়ে মেহরবানি হবে।
হ্যাঁ আপনি খুব সুন্দর বিষয় বলেছেন। সাধারণত যারা হয়তো এরকম ওষুধ যারা রয়েছে তা ওষুধ হয়তো বিক্রি করে বা মানুষকে সেবা করার নিয়তে হয়তো বা মানুষকে বিভিন্ন বিপদ আপনার সাহায্য করার নিয়তে টাকা ধার দেয় বা এরকম ওষুধ ধার দেয়, কিন্তু পরে দেখা যায় কি সেই ধার নেওয়া ব্যক্তি তার সেই ঋণগুলো পরিশোধ করে না বা দারকৃত জিনিসগুলো পরিশোধ করে না। এটা অবশ্যই করা উচিত, কেননা যদি না করে অবশ্যই সেই যে পরিশোধ করছে না সে গুণাগার হবে, এবং আর যে ব্যক্তি আসলেই যে সে কত আশা করে যে মানুষকে সেবা করার নিয়তে সে তাকে কি ধার দিয়েছে, কিন্তু হয়তো ওই ব্যক্তিরও মন ভেঙে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে যারা এর অবস্থায় মানুষকে ধার দেয় তাদের মন ভাঙা উচিত নয়, বরঞ্চ ধৈর্য ধারণ করা উচিত। এবং আপনি তো অবশ্যই মাশাআল্লাহ স্বভাব পাবেন। কিন্তু আমরা যারা হয়তো এরকম দাঁড় নিয়ে থাকি সাধারণত আমরা একটু খেয়াল করি, কেননা একটু আমি গুণাগার হচ্ছে এবং কি যে ব্যক্তিকে আমি আজকে দাঁড় নিলাম তার তারটা প্রসব করলাম না, সেটা ওষুধ বা বিভিন্ন কিছু, কিন্তু ওই ব্যক্তি হয়তো বা এমন হতে পারে যে আমার কারণে এরকম যদি অন্য কোনো বিপদগ্রস্ত ব্যক্তি তার কাছে যায় তাহলে সে আর কোনোদিন হয়তো বা তার এটা মন চাইবে না যে অন্য কাউকে সাহায্য করার। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং এই বিষয়টাও অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখি, মানুষের ঋণ পরিশোধ করি এবং মানুষকে যখন কোনো কথা দিই বা ওয়াদা দিই ওয়াদার কেয়ানত যেন আমরা না করি, কেননা ওয়াদার কেয়ানত করা বা কোনো ওয়াদা রাখলে এটা কেয়ানত করলে এটা একটা মুমিনের সিফত, মুমিনের একটা একটা যে নিয়ম কানুন এগুলোর মধ্যে সে পড়ে না। তো আমরা আলহামদুলিল্লাহ মুমিন, কেন মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম যে রোগীর সেবা নিয়ে এবং আমাদের মাশাআল্লাহ ইকরাম হুজুর খুব সুন্দর বিষয় বলেছেন। শাহরুখ আপনি হয়তো বা খেয়াল করেছেন যে আমাদের হুজুর যে ঘটনাটা বলেছে মাশাআল্লাহ, এই ঘটনার মধ্যে আসলে আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন গরিব ব্যক্তি যখন সে বিমারগ্রস্ত হয় বা সে অসুস্থ হয় তখন আমরা এমন কয়েকজন রয়েছে তাকে মানে সেবা করার জন্য যাই, তো এই বিষয়ে আপনি কি বলেন?
আসলে সাধারণত গরিব যারা হয়ে থাকে অসুস্থতা হলে এদের দুঃখ দুর্দশা বেড়েই যায়। তো প্রতিবেশী হিসেবে যদি আমরা হয়ে থাকি ওরকম, আমাদের যদি সামর্থ্য থাকে
আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে,
আত্মীয় স্বজনের মধ্যে, এখন তো আসলে বর্তমান সমাজ পরিপ্রেক্ষিতে এটা দেখা যায় যে আমরা নিজেদের আত্মীয় স্বজনদের ব্যাপারেই খোঁজ খবর নেওয়া একেবারে কি এটা থেকে দূরে সরে গিয়েছে। অথবা এমনও আছে আমাদের অনেক আত্মীয় স্বজন ইনারা অনাহারে এবং এমন একটা রোগ হয়েছে সেটা হয়তো বা আত্মীয়তার সম্পর্কের কারণে বা ছোট হয়ে যাবে বলে বলতে পারে না, কিন্তু আমরা দেখা যায় তাদের ব্যাপারে খোঁজ খবর রাখি না। এবারও দেখা যায় অনেক প্রতিবেশী বড় ধরনের অসুস্থতার মধ্যে গ্রেপ্তার রয়েছে, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, ঠিকভাবে খাবার খাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক আসছে, কিন্তু অপর ভাইকে যে সমবেদনা প্রকাশ করা একটা আগ্রহ, এটা আজকাল আমাদের সমাজ থেকে এটা কি হয়ে গেছে,
একেবারে সেবা করা এটা
সরে গিয়ে মানে একেবারে আমাদের আমাদের আমল থেকে দূরে সরে গিয়েছে এটা।
আল্লাহ,
অথচ যে আমার ইকরাম ভাই যেটা বলেছেন যে আমিরুল মুমিনিন হয়েও কি করেছেন,
আল্লাহ
দেখুন উনি পুরো অর্ধ জাহানের বাদশা ছিলেন, তারপরও নিজেকে বাস আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কি করে দিয়েছেন, উৎসর্গ করে দিয়েছেন এবং ধনী গরিব পার্থক্য রাখেনি, এটা আমার আল্লাহ পাকের এটা সৃষ্টি, উনি অসুস্থ হয়েছে সেবা করতে হবে এটা আমার রাসূলের পাকের।
আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে একজন মুসলমান ভাই আপন মুসলমান ভাইয়ের একটা হক রয়েছে, তাদের মধ্যে এটা একটা কি দেখেন এখানে এটা কথা বলেন যে কোন মানুষ সে যখন কোনো কিছু চাই,
এখন আমরা হক বলতে শুধু যে এটাই এটাই সবার মধ্যে ধারণা হয় যে যদি কারো সে সম্পত্তি সম্পত্তির বিষয়টা বেশি চলে আসে হকের মধ্যে, অথচ এক মুসলমান ভাইয়ের উপরে যে অপর মুসলমান ভাই আজকে যে আলহামদুলিল্লাহ যেটা আলোচনা হলো ছয়টি হকের ব্যাপারে, হয়তো আমরা মাদানি চ্যানেল অনুষ্ঠান দেখছি আমরা অনেকেই রয়েছে হকের ব্যাপারে আমরা মানে জ্ঞাত নই,
মানে জানি না বা জানলে হয়তো
আমল করতে চাই না, অসুস্থতা এটা একটা কি হকের মধ্যে রয়েছে এবং স্বয়ং সমবেদনা করা ফজিলতের ব্যাপারে হাদ এই কিতাবের মধ্যে সেবা করার ব্যাপারে, হ্যাঁ রোগী সেবা করার ব্যাপারে এসেছে কিতাবের মধ্যে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে মুসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আমার আল্লাহ পাকের দরবারে আরজ করলেন যে আল্লাহ হে আল্লাহ পাক যে রোগীর প্রতি সমবেদনা প্রকাশ করা বা তার সেবা শুশ্রূষা করা এটা কেমন প্রতিদান রয়েছে, তখন আমার আল্লাহ পাক ইরশাদ করেন তার জন্য দুইজন ফিরিস্তা নিযুক্ত করে দেওয়া হয়,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এবং ওই ফিরিস্তাগুলো প্রতিদিন তার জন্য তার প্রতি সমবেদনা প্রকাশ করতে থাকে এবং কি এমন অবস্থায় কিয়ামত চলে আসবে।
আল্লাহ কত
কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে একজন অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে তাকে সমবেদনা প্রকাশ করে। হ্যাঁ আমরা অনেকে এমন রয়েছি যে আত্মীয় স্বজন বা প্রতিবেশী অসুস্থ হলো আমার সামর্থ্য নেই, কিন্তু অন্ততপক্ষে তাকে দেখতে যাওয়া
আসলে দেখেন এখানে একটা বিষয় দেখেন, আপনি যে বিষয়টা বলেছেন, অনেক সময় আছে তারা হয়তো সে এখন রোগী, এখন তার থেকে বিভিন্ন টাকা পয়সার দরকার, সাধারণ দুনিয়াবী দিক দিয়ে ডাক্তার কাছে যাওয়া বা তার ওষুধের খরচ গুলো বহন করা, তবে যে বিষয়টা বলে অনেকে তার কাছে তাকে দেখতে যায় না এই ভয়ে
যে নিজের টাকা খরচ হবে,
মানে এই উদ্দেশ্যে। এমনকি অনেকে এটাও রয়েছে যে তাদের ঘরে গেলে আমার থেকে অনেক টাকা খরচ হয়ে যাবে, বিভিন্ন ফল ফ্রুট নিতে হবে।
আমরা শুধু টাকাটাই দেখেছি, আপনারা দেখেন যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাবে,
আচ্ছা
আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 75,000 ফেরেশতা ছায়া প্রদান করার জন্য নিযুক্ত করে, একজন দুইজন নয় 75,000।
সুবহানাল্লাহ,
তার প্রত্যেক কদম ওঠানোর পরিবর্তে আল্লাহ তাআলা একটি করে নেকি লিখে দিবেন।
আল্লাহ
জন্য আল্লাহ তাআলা তার ওই কদম রাখার পরিবর্তে একটি করে গুনাহ মিটিয়ে দিবেন এবং একটি করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
সুবহানাল্লাহ, কতই না ফজিলত রয়েছে।
আমাদের সাধারণ যারা থাকে গ্রামে হোক এখানে হোক, সবাই তো হসপিটাল যায়, অনেক দূরে অনেক দূর আছে, তাহলে এই যে হেঁটে হেঁটে গেলাম তাহলে প্রতি কদমে কদমে সওয়াব পেলাম। 75,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন ছায়া দেওয়ার জন্য, প্রতি কদম রাখা তোলার কারণে আল্লাহর একটি নেহি লিখে
দিয়েছে,
একটি কদম রাখার কারণে আল্লাহ তাআলা একটি করে গুনাহ মিটিয়ে দেন, একটি মর্যাদা বৃদ্ধি করে দেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি শুধু টাকাই দেখলাম, টাকা আজকে আছে তো কালকে নেই, নাও থাকতে পারে,
মানে কবুকে আমার থেকে টাকা নেই, আমি টাকা তাকে গিয়ে টাকা সাহায্য করতে নাও পারলাম আর কি,
কথা দিয়ে সাহায্য করি
তাকে, তার দিন খুশি হতে পারে,
মুসলমানের দিল খুশি করা অনেক।
আপনার এই কথাটা শুনে একটা আমার কথা মনে পড়লো, খুব সুন্দর ঘটনা। একবার আপনার আমাদের পিএনবি রসুল আরবি সাল্লাহ তাহা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাকে বললেন যে তোমার যা চাওয়ার চেয়ে নাও, আজকে তুমি যাই চাবে তোমাকে আমি কি চাই দিয়ে দিব। সুবহানাল্লাহ, তো এই বিষয়টা যখন বললেন তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমার থেকে এই বিষয়টা আমার বাবা থেকে জিজ্ঞেস করতে হবে, মানে কি আমি আপনার থেকে এমন কি বিশেষ কিছু চাইবো, এবং আপনি নবী বলেছেন যা চাওয়ার চেয়ে নাও, তখন আমার নবী বললেন যে হ্যাঁ যাও তুমি তোমার আব্বা থেকে জিজ্ঞেস করে আসো। তো যখন গেলেন আব্বার কাছে তখন আব্বা বললেন যে তুমি আমার নবী দেখে এই বিষয়টাই চাইবে যে আমার নবী যখন আমার আল্লাহ তাআলার দিদার করেছিল মেহরাজের রাতে, তখন আমার আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছিল তার মধ্যে একটি কালাম একটি কথা যেন আমার আমাদেরকে বলে দেয়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে বা আমাদের পিয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন, আসার পরে এই কথাটা বললেন যে হুজুর আপনি যখন আল্লাহ তাআলার সাথে দিদার করেছিলেন তখন আল্লাহ তাআলার সাথে যে কালাম করেছে একটি কালাম আমাকে বলে দিন। তখন নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াদা করেছেন যে তুমি যা চাওয়ার চেয়ে আমি তোমাকে বলে দিব। তখন আমার নবী প্রথমে মুচকি হাসলেন, মুচকি হাসার পর বললেন যে আমার আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাতে এই কথাটা অনেকগুলো কালামের মধ্যে একটা কালাম এটা ছিল যে হে আমার নবী, আপনার উম্মতের মধ্যে যখন কেউ অন্য উম্মতকে তার ভাঙা অন্তর যখন জোড়া লাগিয়ে দিবে, তার অন্তর কোনো কারণে ভেঙে গিয়েছে বা সে বিভিন্ন কষ্টের কারণে ভেঙে গিয়েছে, বা সাধারণ দেখবে না কোনো কিছু যখন সেই রোগের মতো গ্রেফতার হয়ে যায় তার অন্তর একটা নরম হয়ে যায়, তো এইরকম মানে দুর্বল হয়ে যায়, তখন মানে ভাঙা অন্তর জোড়া লাগিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন যে আমার উপর হক হয়ে যায়, আমার উপর এটা আবশ্যক হয়ে যায় যে আমি ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করব। আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন দেখেন এখানে যে আমরা যখন কোনো ব্যক্তি যখন সে অসুস্থ হয়ে যায় তাকে যখন আমরা এই টাকার দিকে না দেখি তার কাছে যায়, তার অন্তর খুশি করি, তাকে সমবেদনা জ্ঞাপন করি, তাতে একটা কত খুশি লাগে না। দেখে আমার আল্লাহ কত সুন্দর বলেছেন যে তাকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করা হবে। তো আসলে দর্শক শ্রোতা দেখেন এখানে রোগীর সেবা করার আপনি যদি বলেন যে হুজুর কি ফজিলত রয়েছে, সবচেয়ে যে উত্তম ফজিলত সেটা হচ্ছে তার অন্তরে খুশি নসিব হয়, তার অন্তরে একটা প্রশান্তি যে আমার অমুক ভাই, আমার অমুক প্রতিবেশী, আমার অমুক আত্মীয় আমাকে দেখতে এসেছে, আমাকে এসে সে সমবেদনা জ্ঞাপন করছে, এটা একটা তার অন্তরে যে খুশিটা হয় এটার চেয়ে বড় নিয়ামত আর বড় পাওয়া আর কিছু হতে পারে না। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। ইনশাল্লাহ আমরা আরো শ্রবণ করবো যে রোগীর সেবা করা কি ফজিলত রয়েছে, কিছু কল শরীর করবে ইনশাল্লাহ। জি কল শুনিয়ে দিন আমাদেরকে।
গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, অনুষ্ঠানটা অনেক ভালো লাগে, নিয়মিত দেখি। অনুষ্ঠানের উপস্থাপক মোবালিক ও কলাকুশলীদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য।
মাশাআল্লাহ, আপনি আমাদেরকে কল করেছেন, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। জি পরবর্তী কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, রাজশাহী থেকে আপনি আমাদেরকে কল করেছেন এবং মাশাআল্লাহ বলেছেন যে মাদানী চ্যানেল দেখেন ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আপনি দেখতে থাকুন এবং আপনার পরিবারবর্গ আপনার প্রতিবেশীদেরকেও দেখার দাওয়াত দিন ইনশাআল্লাহ। আপনার থেকে যেরকম ভালো লাগছে তাদেরও এরকম ভালো লাগার কারণে তাদেরও অনেক কিছু জানার সৌভাগ্য হবে। জি, আমাদের পরবর্তী কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সেই শিক্ষা অর্জন করার জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী চ্যানেল বাংলা 24 ঘন্টা বলে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের মাশাআল্লাহ যেন ইলমে দিন শিক্ষা সৌভাগ্য হয়ে থাকে। আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
বাদাম টুঙ্গি থেকে বলতে আছি মোহাম্মদ আতাউর রহমান। আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালোবাসি মাদানী চ্যানেলকে, আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল দেখতে। এখন বিষয় হচ্ছে রোগীর সেবা। এই অনুষ্ঠানে সকল মোবাইল উপস্থাপক এবং কলা কৌশলদের আমার পক্ষ থেকে এই ধরনের অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য আপনাদের অভিনন্দন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের কেউ উৎসাহ প্রদান করার জন্য তাকেও আমাদের উৎসাহ পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে উৎসাহ প্রদান করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ইলমে দিন শিক্ষা অর্জন করার সে সৌভাগ্য দান করুক, ন্যাকভাবে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক নসিব করুক। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে SMS ও করছেন। শেখ ইসলামী ভাই, তিনি আমাদেরকে SMS করেছেন যে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন, আমার নাম মোহাম্মদ আরিফ। তিনি লিখেছেন, আবুধাবি থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলায় এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে মোবারকবাদ। মাশাআল্লাহ, রোগীর সেবা করলে আল্লাহ খুশি হয়, তাছাড়া রোগীর সেবা করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মোবারকা। মাশাআল্লাহ, তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়াহীন রোগীর সেবা করার তৌফিক দান করুক, আমিন। কি অবশ্যই আমাদের প্রত্যেকটা ভালো কাজ প্রত্যেকটা কিছুই আমাদের হওয়া উচিত রিয়াহীন, কেননা যা রিয়া তৎ মানুষের লোক দেখানো চলে আসে, আসলে সে আমলের কোনো দাম নেই বা সে আমলের কোনো ফজিলত নেই, বরঞ্চ নিজেও সেই রিয়ার কারণে হয়তো বা জাহান্নামে যাওয়ার হকদার হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রিয়ামুক্ত ইবাদত করার, রিয়ামুক্ত জীবন অতিবাহিত করার সে তৌফিক নসিব করুক, আমিন। যে আসলে শুধু আমরা আলোচনা করছিলাম যে রোগীর সেবা করার কত ফজিলত রয়েছে, কি ফজিলত সে সম্পর্কে, এবং আলহামদুলিল্লাহ আমরা এটাও কিছুক্ষণ আগে যে পয়েন্টটা আমাদের চলছিল সেটা হচ্ছে যে গরিব মানুষকে আমরা হয়তো দেখা যায় কি তাদেরকে আমরা সেবা করার জন্য যাই না, এই বিষয়ে আশারূপ আপনি আর কি কি মতের খুব দিবেন আমাদেরকে?
আসলে সেবা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অন্তর থেকে বাস ইনার জন্য দোয়া, সেবা করার জন্য টাকা পয়সা মেইন ফ্যাক্টর না, যেটা আমার ইকরাম ভাই বলেছেন। হ্যাঁ, কেননা ওনার কাছে সেবা করতে ওনার কাছে যাওয়া এটা অনেক বড়, অর্থাৎ অনেক বড় কিছু পাওয়া। কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে যে পি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আমি হয়তো এই যে ব্যক্তি আমি যদি অসুস্থ ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারছি না, কিন্তু তার ওখানে যাওয়াটা আমার জন্য অনেক বড় উত্তম, যে আমরা এই হাদিসে মুবারাকা থেকে শ্রবণ করতে পারি যে বলছে পি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যখন তোমরা কোনো রোগাক্রান্ত ব্যক্তির নিকট যাবে তবে তাকে তোমার জন্য দোয়া করতে বলো, কেননা তার দোয়া ফেরেশতাদের মতো।
আল্লাহ,
অর্থাৎ ফেরেশতারও তার দোয়ার সাথে আমিন আমিন বলে।
মানে রোগ যে ব্যক্তি অসুস্থ তার দোয়াটা ফেরেশতাদের মতো বলা হয়েছে।
তো দেখুন, আমি হয়তো বা ওনাকে কিছু দিয়ে কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারছি না, কিন্তু ওনার কাছ থেকে তো আমি কিছু অন্তত নিজে হলে তো কিছু পারি। আমরা যারা এই মাথার মধ্যে যে এটা চিন্তা রাখি যে হয়তো আমার টাকা পয়সা নেই আমি যাচ্ছি না, বা আছে আমার ওরকম মন মানসিকতা নেই, তাহলে আমি বলবো সবার উদ্দেশ্যে যে আমাদের এরকম মন মানসিকতা তৈরি করা উচিত যে এটা আমার প্রিয় নবীর একটা অনেক মহান একটা সুন্নত, এই সুন্নতের উপর আমল করার নিয়ত হলো টাকা পয়সা দিয়ে না পারি যে অন্তত পক্ষে তাকে দিল খুশি করার জন্য, এবং এই হাদিসে মোবারকগুলোর উপর আমল করার নিয়ে তো আমরা ইনশাআল্লাহ কি করতে পারি যেতে পারি।
আর সরকার যে বিষয়টা বলেছেন যে যে রোগীর কাছ থেকে দোয়া নেওয়া, কেননা দেখেন আমরা সাধারণত বিভিন্ন ভাবে আমরা চাই আমাদের সাধারণত চাই না, আমরা বিভিন্ন প্যারেশানি থেকে বা বিভিন্ন আমার আশা থাকে, আমার বিভিন্ন ধরনের উদ্বেগ বা লক্ষ্য থাকে যে আমার এই জিনিসটা যেন হয়ে যায়, তো আমরা মাধ্যম খুঁজি যেন আমার দোয়াটা কবুল হয়ে যায়। অনেকে বিভিন্ন সময় খুঁজি যে অমুক সময়ে দোয়া কবুল হয়ে থাকে, এটা মাধ্যম না অনেক বড় সৌভাগ্যের বিষয়।
অবশ্যই এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, কেননা আল্লাহ আমরা তো প্রতি সপ্তাহে মুসলমানদেরকে একটা আমার আল্লাহ পাক দান করেছে আমার পি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মতদের প্রতি যে জুমার রাত দোয়া কবুলিয়তের রাত, কিন্তু অনেকে এই রাত সম্পর্কে জানি না। আচ্ছা, তো এটা তো একটা গেল, হয়তো অনেকে জানে, কিন্তু অসুস্থতা অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে যদি আমরা দোয়া করাই তাহলে এটা সহজেই, কেননা প্রতিনিয়ত হয়তো আমরা যদি খোঁজখবর রাখি প্রতিদিন কোন না কোনো আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সে অসুস্থ থাকে, অনেকে মেডিকেলে থাকে, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাকে দিয়ে দোয়া করাই, আমরা দোয়া সাথে সাথেই কবুল করবেন। তো এই জন্য অন্ততপক্ষে এই জন্য হলো আমার পিয়ানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মোবারকের উপর আমল করার নিহিত হলো আমাদের অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে দোয়া চাওয়া এবং তাদের যতটুকু পারে হ্যাঁ সেবা শুশ্রূষা এটা করা উচিত একজন মুসলমানের হক হিসেবে। এবারে
আপনি আর কি বলেন, আমাদের শারুক মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বললেন
যে শারুক যেটা বললেন যে পিয়ানবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিশ্চিত করেন যে মুসলমান যখন রোগাক্রান্ত হয়
আচ্ছা
তখন আল্লাহ তাআলা তার গুনাহকে এমনভাবে দূরীভূত করে দেন যেভাবে আগুন লোহা এবং রূপার ময়লাকে দূরীভূত করে দেন। তাহলে ওই ব্যক্তি যখন তার গুনাহ যখন দূরীভূত হয়ে যায় তখন সে নেককারদের কাতারে চলে আসে।
সেজন্য
আমরা যখন কোন অসুস্থ ব্যক্তির কাছে যাব তখন তাকে বলবো যে আমার জন্য একটু দোয়া করুন, আমার পেরেশানি তার মাধ্যমে আল্লাহ আমার পেরেশানি দূরীভূত করে দিবেন। তিন দেশের মধ্যে এটাও বর্ণিত রয়েছে যে প্রিয় নবী রাসূল আরবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে মুসলমান অপর মুসলমান ব্যক্তিকে সকালবেলা যদি দেখার জন্য যায়
আচ্ছা
তখন আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতাকে নিযুক্ত করে দেন।
সুবহানাল্লাহ,
ওই 70,000 ফেরেশতা সন্ধ্যাবধি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।
আল্লাহ,
যদি সে সন্ধ্যাবেলায় যায় তাহলে 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন সকাল অবধি ওই ব্যক্তির ব্যক্তির জন্য ক্ষমা
প্রার্থনা।
তাহলে ক্ষমা প্রার্থনা যদি ফেরেশতারা যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে ফেরেশতারা অবশ্যই মাসুম নিষ্পাপ, তো নিষ্পাপের দোয়া অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল। সেজন্য আমাদের উচিত হচ্ছে বেশি বেশি রোগীদেরকে দেখতে যাওয়া, তাদের সেবা করা, তার যার জন্য ফেরেশতারা দোয়া করেন, তো যে ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন সে ব্যক্তি অবশ্যই সুভাগ্যবান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ।
কাউসার ভাই আরেকটা কথা যেটা আমি যুক্ত করতে চাই, দেখুন আমরা যদি অসুস্থ ব্যক্তির নিকট যাই সেটা দোয়া করানোর জন্য হোক বা তাকে সেবা শুশ্রূষা এটা করার নিয়ত হোক বা সুন্নত মোবারকের উপর আমল করার নিয়ত হোক, আমাদের এটা কিন্তু একদিকে দুই কাজ হয়ে যায়। কিভাবে? যে আমি যদি হ্যাঁ বর্তমানে মানে দীন ইসলামে যে আখিরাতের ব্যাপারে চিন্তা, বর্তমান মুসলমান বর্তমান প্রেক্ষাপট বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে অনেক খুব কম সংখ্যকই আমরা মুসলমান রয়েছি যে আখিরাতের ব্যাপারে এটার ব্যাপারে আমরা একেবারেই গাফিল হয়ে গেছি। কিন্তু অসুস্থ যে ব্যক্তি হয় তার কিন্তু একটা মাথার মধ্যে চিন্তা ঢুকে যায় যে আল্লাহ আমার এখন তো অসুস্থ হয়ে গেছে, এখন তো আর ইবাদত রিয়াজত এটা আমার পক্ষে যতটুকু বেশি পরিমাণ সম্ভব করা সম্ভব হচ্ছে না।
এটা যদি করা যায় যে যে তোমরা এটাকে গুণীমন সুস্থতাকে গুণীমন মনে করো অসুস্থ হওয়ার পূর্বে এখন যখন অসুস্থ হয় তখন মানুষ চিন্তা করে আসলেই তো সুস্থতা কত বড় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত, যখন সে অসুস্থ হয় তখন বোঝা যায়
বুঝতে পারে
তখন প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ড কত যে কষ্টের, তখন অনুভব হয় যে আসলে আমি হেলায় ফেলায় আমার সময়টা অতিবাহিত করে ফেলেছি, তখন সে হয়তো তওবা করতে পারে। এই সময় যদি সে তওবা করে ইন্তিকাল করেন তাহলে আল্লাহ তাআলা তো সে তাকে কাতারে
নিয়ে
এক দ্বিতীয় যদি যখন সে সুস্থ হয়ে যায় অবশ্যই সে নেকার হয়ে যায় ভালো কাজ করে তখন নামাজ রোজা হজ যাকাত এভাবে সেই তার দিনকে ওইভাবে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে অতিবাহিত করতে থাকেন। এটা একটা মাধ্যম, এটা এটা আল্লাহ তাআলার পরীক্ষা। তার মানে রোগীকে কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা রোগ দেয়া মানে এই নয় যে আল্লাহ তাআলা তাকে রোগ দিয়ে তার উপর মাজ আল্লাহ জুলুম করেছেন, এরকম বলা যাবে না, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। হযরত রাবিয়া বসরিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহা প্রতিদিন রোগ আক্রান্ত থাকেন, এখানে একটা 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 রোগ, তো একদিন ওনার কোনো রোগ ছিল না, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলেন আইবার ইলাহি তুমি মনে হয় আমার পর আজকে অসন্তুষ্ট হয়েছ, মনে হয় আজকে অসন্তুষ্ট হওয়ার কারণে আমার কাছে কোনো রোগ দাও নেই। তাহলে আমাদের জন্য মেসেজ যে ওনারা রোগাক্রান্ত হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার রহমতের চাদর থেকে দূরে সরে যায়, কারণ আল্লাহ যে ইরশাদ করেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত রহমত থেকে নিরাশ হয়ে
যায় না।
তো দেখুন আজকাল আমরা সামান্য রোগ হলে অভিযোগ করতে থাকি যে আল্লাহ শুধু আমাকেই পেয়েছেন, সব রোগ আমার, আলসার বলেন ডায়াবেটিস ক্যান্সার সবগুলো আমার, এই রোগ সেই রোগ সব আমার, অন্য কোনো ব্যক্তিকে আমার যে শত্রু তাকে তো রূপ দেয় নাই আমাকে
আমাদের এটা বোঝা উচিত যে মানে রোগটা আমার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার এবং আমার যারা হয়তো বা অসুস্থ তাদেরকে আমাদের সেবা করা উচিত মাশাআল্লাহ আমাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের আপনারা কিছুক্ষণ আগে মাশাআল্লাহ সারু ভাই আপনি বলেছেন যে আমাদের অবশ্যই কোনো মুসলমান ভাইয়ের মন খুশি করা বা তার উপকার করা এটা আমাদের মুসলমানের মূল লক্ষ্য এই ক্ষেত্রে আমি এমন কোনো কি কাজ করবো যার দ্বারা আমার মুসলমান ভাইয়ের ক্ষতি হবে তার কষ্ট হবে এটা আমাদের অবশ্যই শ্রোতা খেয়াল রাখা উচিত কেননা আমি একজন মুসলমান মুমিন তো আমার প্রতিটা কাজ এমন হওয়া উচিত যা আমি নিজের জন্য পছন্দ করি যেমন আমাকে আমি এটা কখনো পছন্দ করি না যে আমাকে কেউ কোনো কাজ করবে যে আমার ক্ষতি হবে ঠিক সেরকম আমি কিভাবে অপর জন্য ক্ষতি আমি চাইতে পারি
খালকি আমাদের মধ্যে এটার জন্য
আল্লাহ তালা আমাদেরকে এই ব্যাপারে হিফাজত করুক ইনশাআল্লাহ আমরা আরো আমাদের মৌলিক থেকে মাদানীকে শ্রবণ করবো মাশাআল্লাহ অনেকে আমাদেরকে ফেসবুক লাইভের মধ্যেও কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করছেন যেমন মুহাদ্দিন মোহাম্মদ মাশাল্লাহ তিনি কমেন্ট করেছেন মাশাল্লাহ খুব সুন্দর আলোচনা এবং তিনি আরো লিখেছেন যে আমার মা খুব অসুস্থ আমার মায়ের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া আল্লাহ তাআলা আপনার মাকে তাড়াতাড়ি শিফা নসিব করুক কেননা মা এটা অনেক বড় একটা নিয়ামত এবং মাকে সেবা করুন এবং আপনার মার জন্য দোয়া করুন এবং আপনার মাকেও বলুন যেন আমাদের জন্য আপনার জন্য দোয়া করে কেননা অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে অপরজন শাহাদাত হুসাইন তিনি কমেন্ট করেছেন আমার নাম শাহজান আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা দেখার এবং অন্যকে দেখানোর দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক অপর একজন দর্শক আমাদেরকে SMS করেছেন তিনি লিখেছেন যে পিতামাতা তার বাচ্চা যখন অসুস্থ হয় তখন রাত জেগে বাচ্চার সেবা করেন কিন্তু পিতামাতা যখন অসুস্থ হন তখন সন্তান সামান্য সেবা করেই বিরক্ত হয়ে যায় তো এই বিষয়ে মাদানীফুল বলেন জি অবশ্যই এটা একটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আপনি যখন ছোট ছিলাম তখন হয়তো বা আমার মা বাবা আমাকে আপনাকে কিভাবে সেবা করত তার আমি বলে কোনো অথবা সারা দিন রাত বললেও সেই পড়া শেষ হবে না যে মা বাবা একজন সন্তানের প্রতি সেবা করার কতটুকু মাত্রা হতে পারে যেটা কোনো তুলনাই হয় না আর যখন সন্তান বড় হয়ে যায় আর মা বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে সেবা করতে করতে হয়তো মাস বছর কয়েক বছর সেবা করার পর তার মনের মধ্যে একটা আফসোস চলে আসে আর কয়েক বছর তো আপনি মা বাবাকে আমি দেখব তো এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের বিষয় যেটা বলতে গেলে হয়তো বা অনেক আলোচনা তো মা বাবা এটা অনেক বড় একটা নিয়ামত আজকে আপনি মা বাবাকে তাকে সেবা করছেন না তার অসুস্থতার ক্ষেত্রে আপনি তার পাশে নেই কিন্তু আপনার থেকে এটা অবশ্যই খেয়াল রাখা উচিত যখন আপনি ছোট্ট আপনি কথা বলতে পারতেনই না আপনি যখন সারা রাত জ্বরের মধ্যে কাঁপাকাঁপিতে লিপ্ত ছিলেন তখন আপনার মা বাবার কোনো ঘুম ছিল না তো ঘুম হারাম হয়ে যেত এটা বললেই চলে তো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত কেননা মা বাবা অনেক বড় নিয়ামত আপনি তার থেকে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন যার মা বাবা নেই তখন বুঝতে পারবে যখন মা বাবা চলে যায় এই মা বাবা কত বড় নিয়ামত তো কিছুক্ষণ আগে আমাদের মূলে একটা কথা বলেছে না যে অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করা ঠিক তেমনই মা বাবা এখন রয়েছে মা বাবার নিয়ামতকে এটার কদর করি এটা হাত ছাড়া হয়ে যায় তখন আর হাহাকার বা এটা চাওয়াতে আর কোনো তখন উপায় থাকবে না তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ আমরা আবারও আপনাদের SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে শরীক করবো যদি আমাদের সময় হয় একটি কল নিব ইনশাআল্লাহ
আমি যদি একটা রোগী সেবার জন্য আমি মারা গেল মারা যাওয়ার সময় আমার চক্ষু বন্ধ ব্যক্তিকে আমি দান করে দিলাম সেখানে মধ্যে নিরোধ আনেন যেটা
তিনি আমাদের কল করছেন আমার কলটা হয়তো বুঝতে পারি না তিনি কাকে রোগীর সেবার ব্যাপারে বলেছেন আশা করি এই ধরনের
মৃত্যুর নিকটবর্তী হলে মানে ওই ব্যাপারে বলেছে
আচ্ছা মানে এখন মানে মৃত্যুর নিকটবর্তী তাকে কি তাকে সেবা করার কি ফজিলত বা এই ধরনের কিছু
দান করেছেন এভাবে বলেছে হয়তো
আচ্ছা আচ্ছা সাথে জি জি আমাদের আসলে এই ক্ষেত্রে যদি আমাদের এরকম কোনো মাস আলাদা সরাসরি জানার প্রয়োজন হয়ে থাকে আপনাদের আপনারা আমাদের একটা ডিপার্টমেন্ট একটা বিভাগ রয়েছে যেখানে আপনার যত ধরনের মাস আলাদা জানার প্রয়োজন হয় আপনারা এখানে যোগাযোগ করুন এখানে আপনার নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ বা আপনার কলের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার যত কিছু জানার প্রয়োজন এর সারা বিশ্লেষণ আপনারা আলহামদুলিল্লাহ এই ডিপার্টমেন্ট দারুল ইফতা আহলে সুন্নাত এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে জানাবে এবং আমল করার তৌফিক নসিব করুক আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি আসলে আমরা রোগীর সেবা সম্পর্কিত নিয়ে আরো বিভিন্ন মাদানীফুল কিছু পয়েন্ট আকারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো শাহরুখ আপনি আর কি বলবেন আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় সম্পর্কিত নিয়ে
আসলে আমি কাউসার ভাই যেটা বলতে চেয়েছিলাম এখানে আমার ইকরাম ভাই কিছু
জি জি
অ্যাড করে দিয়েছে তো আসলে ওই অসুস্থ ব্যক্তির যদি আমরা সেবা করতে যাই তাহলে আমি যে সুস্থ আছি আলহামদুলিল্লাহ তাহলে এটা আমার কি আসবে এই মাথার মধ্যে চিন্তা অন্তত পক্ষে আসবে যে এই ব্যক্তি এই রোগী আজ অসুস্থ রয়েছে, ইনিও আজকে আমার মতো সুস্থ নেই, আমি যা স্বাভাবিকভাবে যা করতে পারছি ইনি আছে এটা করতে পারছে না, তাহলে আমার তখন কি চলে আসে ওই ব্যক্তির মতো আখিরাতের একটা চিন্তা ফিকির করার একটা চিন্তা চলে আসার একটা ওরকম মনোভাব চলে আসে। তাহলে রোগীর কাছে গেলে এই উপকারটা আমাদের হয় যে আখিরাতের ব্যাপারে চিন্তা করার সুযোগ এটা মেলে আমাদের। তো আমরা তো খুব কমই এখন দুনিয়ার সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেছি, খুব কমই সময় পাই যে আখিরাতের ব্যাপারে স্মরণ করা, ফিকির করা, বিশেষ করে কবরের ব্যাপারে, যে হাসরের ব্যাপারে কি
হবে। সরাসরি না, এটা একটা প্র্যাকটিক্যালি দেখবেন, যখন আমরা কোনো রোগীর কাছে যাই তখন তার সেই রোগীর অবস্থা দেখে আমাদের
অন্তরটা নরম হয়ে যায়, ভয় চলে আসে, আমার যদি এমন হয়ে যায়
আল্লাহ
কি অবস্থা হবে।
এটা একটা অনেক বড় নিয়ম, এরকম চিন্তা আসা যে আমার কি হবে, আমি কবরের মধ্যে, আমার যদি এরকম অসুস্থ হয়ে যায়, আমার যদি এখন ইন্তেকাল হয়ে যায়, আমার কবরে কি আমি আল্লাহ তাআলা কি জবাব দিব, এটা আমার জন্য অনেক বড় একটা নিয়ামত অসুস্থতা। এটা কিন্তু যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় এই চিন্তাটা আসে না, যখন আপনি কোনো রোগীর কাছে গিয়ে এই চিন্তাটা পাবেন। এটা আমাদের অবশ্যই একটা নিয়ামত, আমরা যদি কোনো রোগীকে দেখতে যাই আমাদের আখিরাতের টেনশন, আখিরাতের ফিকির আসে। কেননা মুসলমানের জন্য অনেক বড় একটা নিয়ামত যার অন্তরের মধ্যে আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা চলে আসে। আপনি দেখবেন আজকে যারা আজকে সাধারণত দুনিয়া নিয়ে এমন অনেক ব্যস্ত হয়ে গিয়ে যারা আখিরাতকে ভুলে গিয়েছে, যারা আখিরাতের চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছে, আর আমাদের সেই আখিরাতের চিন্তা চলে আসে যখন কোনো রোগীকে দেখতে চাই। তা আমাদের অবশ্যই রোগীকে দেখতে যাওয়া উচিত, তাকে সেবা করা মন মানুষটা আমাদের করা উচিত। জি শাহরুখ ভাই, শেষ পর্যায়ে আর কিছু
মনে? আমি যেটা বলতে চাই আমাদের সকলের উদ্দেশ্যে, যে অসুস্থ রোগী দেখার ব্যাপার অন্তত পক্ষে যখন আমরা দেখতে যাব, যে নিয়তের ব্যাপারে, এখন তো আমরা অনেকেই অসুস্থ রোগীকে দেখতে যাই, সেবা শুশ্রূষা করি, কিন্তু আমাদের অন্তরের নিয়তটা কি ওনাকে সেবা শুশ্রূষার মাধ্যমে ওনার মাধ্যমে ফায়দা হাসিল করা, এটা হয়ে যাচ্ছে না?
হতে পারে মনে করেন যে এখন রোগী সে মনে করেন অনেক ধনী লোক, সে অনেক সম্পদওয়ালা লোক, হ্যাঁ মনে করেন তার কাছে, এই জন্য তাকে আমি দেখতে গেলাম, তাকে যদি এই সময় আমি
কাছে থাকি, দুঃসময়ে যদি তার একটু কাছে থাকি, তাহলে তার যখন সুসময় হবে তার থেকে আমি
হাসিল করতে পারবো।
তো এখানে আমাদের অবশ্যই স্মরণ রাখা উচিত যে আমরা যাতে রিয়ার মধ্যে এবং দুনিয়াবী স্বার্থের মধ্যে দুনিয়াবী ফায়দার মধ্যে গ্রেফতার হয়ে না যায়, বাস এটা আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, যাতে আমরা কি করতে রোগীর সেবা করতে যাই। এবং পি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে হাদিসে মোবারকা রোগীকে দেখতে যাওয়া, দেখতে গেলে তার পাশে বসে, হ্যাঁ, তা নিজের নিজের জন্য মাগফিরাত দোয়া করানো। এবং অনেক সময় আমাদের খেয়াল করা উচিত যে অনেক সময় আমরা রোগীর কাছে যাই কিন্তু তার অবস্থা, বর্তমান অবস্থা কেমন রয়েছে এটা আমরা চিন্তা করি না, তার কাছে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা জিজ্ঞেস করে থাকি, বিশেষ করে তার কি অসুস্থতা হয়েছে এটার ব্যাপারে জানার জন্য অনেক আগ্রহ, কিন্তু এটা আমরা খেয়াল করি না যে ওই অসুস্থ রোগী কি আসলে আমার কথার দ্বারা কষ্ট পাচ্ছে,
মানে আমি রোগীর সেবা করতে গিয়ে যেন এমন কেউ
গুনাহের মধ্যে গ্রেফতার হয়ে যায় অনেক, যে তার এমনও অনেক রোগ হয়েছে, রোগী রয়েছে যাদের এই ওই রোগগুলা প্রকাশ করতে লজ্জাবোধ করে, কিন্তু আমরা সেটা এই ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করে ফেলি, প্রশ্ন করে ফেলি। অনেক সময় হয়তো বা ওই রোগী এমন অসুস্থতা রয়েছে যে তার কথা বলার আগ্রহও নেই, কিন্তু তারপরও আমরা জোর করে তাকে কথা বলার জন্য কি করি, চেষ্টা করি,
মানে আমরা এমন যেন সেবা করতে গিয়ে যেন এমন কোনো কাজ না করি যার দ্বারা রোগীর কষ্ট হয়।
এই জন্য যে রোগী যে সুন্নত আদব রয়েছে রোগীর সেবা করার, যে তার পাশে গেলে অন্তত পক্ষে তার যদি করুণ অবস্থা দেখি আমরা তখন সেটা প্রকাশ করবো না যে তোমার এটা অনেক খারাপ অবস্থা, এরকম কোনো কিছু যাতে তাদের সামনে উপস্থাপন না করা,
এবং রোগীর সামনে গিয়ে এমন কোনো কথা না বলে আমরা যেন যার দ্বারা রোগীর সেই অসুখের প্রতি আরো কি মানে ঘৃণা
চলে আসে বা
আরো মানে
দুর্বলতা আরো দুর্বল হয়ে যায়, যার কারণে যে কথাটার কারণে হয়তো বা ওই রোগী এরা এমন কথা বলে ফেললাম যে কেননা একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এক বেদুইনের সমবেদনা প্রকাশ করার জন্য গিয়েছিলেন, তখন তার অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এরকম একটা পবিত্র অভ্যাস ছিল যে যখন কোনো রোগীর প্রতি ইনি সমবেদনা প্রকাশ করার জন্য যেতেন তখন এটা বলতেন যে এটা তোমার কোনো সমস্যার বিষয় নয়, বরং আল্লাহ তাআলা যদি চান এই রোগ গুনাহ থেকে তোমাকে পবিত্র
করবে। ভালোবাসার বাবা খুব সুন্দর বিষয় বলেছেন, আসলে আপনি যে বিষয়টা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, আমরা যেন রোগীর সেবা করতে গিয়ে এমন কোনো কাজ বা এমন কোনো কথা না বলে যার দ্বারা রোগীর কষ্ট হয়। ইকরাম বাবু, আপনার থেকে শেষ পর্যায়ে দুই লাইনের মধ্যে যে শেষ মাত্রা দেখলো আমাদের দিয়ে দিতে, আমরা প্রায় শেষ পর্যায়ে এসে
গিয়েছি। দর্শকের মধ্যে সেটাই বলবো যে সেবা করা প্রিয় নবীর সুন্নাত, আমরা সেটাকে আঁকড়ে ধরি এবং রোগীর কাছে গিয়ে নিজের গুনাহ প্রার্থনার জন্য দোয়া করার জন্য তাদেরকে বলি। তৃতীয়ত আমরা যারা আমাদের আত্মীয় স্বজন যারা ডাক্তার যারা রয়েছেন তাদের কাছে আরো হচ্ছে যেটা আমরা রোগীকে যেন আমাদের আয়ের উৎস না বানাই, তাদেরকে যেন আমরা সেবার উদ্দেশ্যে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যেন তাদেরকে সেবা করে যাই, এটা কাল কিয়ামতের মধ্যে আমাদের জন্য মাজাতের বসিলা হবে।
আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের অনুষ্ঠান আসলে সময় সক্ষম যার কারণে হাতে বিশেষ আলোচনা করা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং বোঝার এবং আমাদের অপর অপর জাতি স্বজন বা অপর প্রতিবেশী তাদেরকেও এই বিষয়ে জানানোর নেকে দাওয়াত দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে যা কিছু শ্রবণ করলাম তার উপর আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করে এবং সকলের শরীর সুস্থ রেখে ইবাদত করার সে তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া রেখে আমিন। এবং আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
ইসলামি জীবন, ইসলামি জীবন, ইসলামি জীবন, ইসলামি জীবন।